الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আল্লাহ করিম আমাদের আজকের অনুষ্ঠান দেখাকে কবুল করে নিক, ভালো ভালো নিয়ত করে নিই। রসুলে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিমিত্তে আমল করার নিয়তে ইনশাআল্লাহুল করিম আমরা অনুষ্ঠানটি দেখব, যা শুনব তা স্মরণে রাখব, আমল করব, অপর ভাইয়ের নিকট নেকির দাওয়াত স্বরূপ পৌঁছিয়ে দেব। আল্লাহ করিম আমাদেরকে তৌফিক দান করুক। দুরুদ পাকের অসংখ্য ফজিলত বারাকাত রয়েছে নবীয়ে রহমত শফিয়ে উম্মাত তাজেদারে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তিন ধরনের ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়ায় থাকবেন। নাম্বার এক, ওই ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানি দূর করে। নাম্বার দুই, ওই ব্যক্তি যে আমার সুন্নতকে জীবিত করে। নাম্বার তিন, ওই ব্যক্তি কে? রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ, দুরূদ পাকের কেমনই ফজিলত, কেমনই বারাকাত যে অধিক পরিমাণে দুরুদ পাক পাঠ করার বরকতে আরশের ছায়াতল আমাদের নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ করিম আমাদেরকেও কিয়ামতের দিনে সে কষ্ট, কিয়ামতের দিনে সেই পেরেশানি, সেই বিপদ থেকে হেফাজত দান করুক, আর আল্লাহ পাকের আরশের ছায়াতল আমাদের নসিব করুক। এর জন্য আমলও করতে হবে। একটা আমল হচ্ছে দুরুদ পাক পাঠ করা। আমার শেখে কামিল আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল আলী আলহামদুলিল্লাহ 72 নেক আমল রিসালার মধ্যে দৈনিক কমপক্ষে 313 বার আমাদেরকে দুরুদ পাক পাঠ করার জন্য ফরমাইয়েছেন। তিনি বলেছেন, আসুন নিয়ত করি 313 বার হোক, 1000 বার হোক, 2000 হোক, যতটুকু আমার সম্ভব, কিন্তু সর্বনিম্ন 313 বার ইনশাআল্লাহুল করিম দুরুদ পাক পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ করিম আমাদেরকে তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নেক বান্দারা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ ওয়ালা যারা ছিলেন তাদের আখলাকে মুবারাকা সম্পর্কে আমাদের অনুষ্ঠান। আল্লাহ পাকের নেক বান্দারা আল্লাহ পাককে রাজি করার যতগুলো মাধ্যম অবলম্বন করেছেন সবগুলোই আমাদের জন্য ফলোর বিষয়, সবগুলো আমাদের জন্য আইডল। আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দারা আল্লাহ পাককে রাজি করার জন্য প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি দিনকে এমনভাবে কাটিয়েছেন ইবাদত ও রিয়াজতের মধ্যে যেটা অকল্পনীয়। বর্তমান সময়ে আমাদের জন্য হয়তোবা আমাদের চিন্তায় সেগুলো অনেক কষ্টের কারণ, অনেক পেরেশান, মানে আমরা অনেক কষ্ট অনুভূত করি, কিন্তু তাদের জন্য সেটা কষ্টই ছিল না, তাদের জন্য সেটা ভালোবাসার একটা কারণ ছিল, তাদের জন্য সেটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল যে আল্লাহ তাআলাকে মহব্বত করে সেজন্য এই কাজগুলো করে। আল্লাহ ওয়ালাদের এমন ইবাদত, এমন রিয়াজত ছিল রাতের পর রাত, দিনের পর দিন, সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা, অনেকে মাসের পর মাস, বছরের পর বছর বন জঙ্গলের মধ্যে, একাকিত্বের মধ্যে, ঘরের এক কোনায় বসে বসে আল্লাহ পাককে রাজি করেছেন ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে, তিলাওয়াতের মধ্যে, কান্নাকাটির মধ্যে, খফে খোদার মধ্যে, ইশকে রাসূলের মধ্যে। তাদের ইবাদত, তাদের রিয়াজত এমন ছিল, সুবহানাল্লাহ, যদি আমরা সেটার প্র্যাকটিক্যাল দেখতে চাই তাহলে দেখতে হবে এই জমানার ওলি, এই জমানার মহান ব্যক্তিত্ব শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুল আলিয়াকে, আলহামদুলিল্লাহ উনি আল্লাহ পাকের অনেক বড় একজন নেক বান্দা, সুবহানাল্লাহ, যিনি আজকে প্রায় 75 বছর কমবেশ প্লাস মাইনাস ওনার বয়স, কিন্তু এখনও পর্যন্ত আল্লাহ আকবার ওনার যে ইবাদত, ওনার যে রিয়াজত, ওনার যে আল্লাহ পাকের ভয়, খফে খোদা, এবং আল্লাহ পাককে রাজি করার যে মাধ্যমগুলো আমরা আমির আহলে সুন্নাত অবলম্বন করে, সেটা আমাদের জন্য শিক্ষা, যে সেটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা আল্লাহ পাককে রাজি করার কতগুলো মাধ্যম অবলম্বন করেছি, বা আল্লাহ পাকের ইবাদত করার কতটুকু আগ্রহ আমাদের রয়েছে, কতটুকু জজবা আমাদের রয়েছে, হিম্মত আমরা কতটুকু করি, চেষ্টা আমরা কতটুকু করি। আল্লাহওয়ালারা রাতের পর রাত ইবাদত করেছে আল্লাহকে রাজি করার জন্য, আর আমাদের রাতের পর রাত মোবাইলের মধ্যে চলে যায়। মনে রাখবেন, আল্লাহ তাআলাকে রাজি করার মাধ্যমে হচ্ছে ইবাদত করা, এখন আল্লাহ ওয়ালারা কেমন ইবাদত করতেন, তাদের মধ্যে ইবাদতের আগ্রহ কেমন ছিল, আমরাও ইবাদত করি আমাদের মধ্যে আগ্রহ কেমন, সেটাও চিন্তা করা বিষয়। আজকের অনুষ্ঠানে আমরা বিষয় নিয়েছি আল্লাহ ওয়ালাদের ইবাদতের আগ্রহ। সুবহানাল্লাহ, ওনাদের আগ্রহ কেমন ছিল। মনে রাখবেন, ইবাদতের আগ্রহ না থাকলে কখনো ইবাদতই করা যায় না। যেই বিষয়ের প্রতি আমার আগ্রহ নেই, যেই বিষয়ের প্রতি আমার ভালোবাসাই নেই, করার মন মানসিকতা নেই, সেই বিষয়ের সুকুন শান্তি আমি পাবো না। আল্লাহ ওয়ালাদের মধ্যে কেমন আগ্রহ ছিল ইনশাআল্লাহ তারা আমরা শুনবো। আসুন শুরুতেই ইবাদতের আগ্রহ কেমনভাবে বৃদ্ধি করা যায় সেটাও জানা প্রয়োজন। আচ্ছা, প্রথমত ইবাদত করার কী ফজিলত, ইবাদতের আগ্রহ নিজের মধ্যে আনলে এটার ফজিলত কী, এটার বারাকাত কী। নাম্বার এক, যে ব্যক্তি ইবাদত করে, নেক আমল করে, সে আল্লাহ তাআলার আবিদ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং আল্লাহ তাআলা আবিদ বান্দাদের প্রশংসা করেন। নাম্বার দুই, যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন। নাম্বার তিন, যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ তাআলা তার সকল কাজ সহজ করে দেন। নাম্বার চার, যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ তাআলা তার রিজিকের জামিনদার হয়ে যান। নাম্বার পাঁচ, যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন, ত্রুর শত্রুতা থেকে, ফাসাদ থেকে নিরাপদ রাখেন। নাম্বার ছয়, যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ তাআলা তার সাথী হয়ে যান এবং তার অন্তর থেকে ভয় ভীতিকে দূর করে দেন। নাম্বার সাত, যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের অন্তরে তার ভালোবাসা পয়দা করে দেন, মানুষের অন্তরে তার জন্য ভালোবাসা চলে আসে। সুবহানাল্লাহ, তাই তো ছোট বড় ধনী গরিব ভালো মন্দ এমনকি আসমান জমিনের পশু পাখিরাও তাদেরকে ভালোবাসে, যেমন আল্লাহর বলিদেরকে সবাই ভালোবাসে। কেন? তারা ইবাদতকারী ছিলেন। নাম্বার আট, যে ব্যক্তি ইবাদত করে তাকে সকল কিছুতেই বরকত দান করা হয়, এমনকি লোকেরা এর পোশাক পরিচ্ছদ ও ঘর থেকে বরকত অর্জন করে থাকে, উপকারিতা অর্জন করে থাকে। নাম্বার নয়, যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ তাআলার দরবারে তার এমন মর্যাদা অর্জিত হয় যে লোকেরা তার মর্যাদা ও বরকতকে নিজের চাহিদার জন্য ওসিলা বানায় এবং তার ওসিলা ও শাফাআতে লক্ষ্য পূরণ হয়। যে ব্যক্তি ইবাদত করে সে মৃত্যুর কঠোরতা থেকে নিরাপদ থাকে। নাম্বার এগারো, যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ পাক তাকে ইমান ও ক্ষমার মধ্যে সুদৃঢ় রাখে ও শয়তানের ওয়াসওয়াসা ও ধোকা থেকে বাঁচিয়ে রাখে। নাম্বার বারো, যে ব্যক্তি ইবাদত করে ফেরেশতা তাকে কবরের ফিতনা থেকে নিরাপদ রাখে এবং মুনকার নাকিরের প্রশ্নের উত্তর শিখিয়ে দেয়। নাম্বার ১৩, তার কবরকে আলোকিত ও প্রশস্ত করে দেওয়া হয়। নাম্বার ১৪, তার কবরে বেহেস্তের দিকে জানালা খুলে দেওয়া হয়। নাম্বার ১৫, যে ব্যক্তি ইবাদত করে সে কিয়ামতের পেরেশানি থেকে নিরাপদ থাকে। নাম্বার ১৬, যে ব্যক্তি ইবাদত করে তার আমল নামা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নাম্বার ১৭, যে ব্যক্তি ইবাদত করে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে বা ফেরেশতারা তার কাছ থেকে কোনোরূপ হিসাবই নেবে না, বিনা হিসাব। সুবহানাল্লাহ। নাম্বার ১৮, যে ব্যক্তি ইবাদত করে তাকে ফেরেশতারা হাউজে কাউসার থেকে পানি পান করাবে, তা পান করার পর তার কখনো পিপাসা আসবে না। নাম্বার ১৯, যে ব্যক্তি ইবাদত করে সে পুল সিরাত সহজে পার হয়ে যাবে। নাম্বার ২০, যে ব্যক্তি ইবাদত করে ফেরেশতারা কিয়ামতের দিন তাকে নূরের মিম্বরে বসাবেন এবং আরশ বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পতাকা তলে জায়গা দেওয়া হবে। নাম্বার ২১, যে ব্যক্তি ইবাদত করে ফেরেশতারা তাকে আল্লাহ তাআলার দিদার করিয়ে ধন্য করবেন এবং এই নিয়ামত সকল নিয়ামতের চেয়ে আর কারামতের মধ্যে নিখুঁত। সুবহানাল্লাহ, যেই নিয়ামত সকল নিয়ামতের চেয়ে উত্তম এবং কারামতের মধ্যে নিখুঁত। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইবাদতের আগ্রহ সৃষ্টির এর থেকে বড় কিছু আর কী থাকতে পারে? এই যে আমরা ২১টি বারাকা শ্রবণ করলাম, এর থেকে উত্তমার মাধ্যম কী হতে পারে? এগুলো শোনার পরে যদি আমাদের মধ্যে ইবাদতের আগ্রহ সৃষ্টি না হয় তাহলে বুঝতে হবে হয়তো আমার ভাগ্যই খারাপ, আল্লাহ পাকের ইবাদত করার মতো মানে তৌফিকই আমার নেই, আল্লাহ পাকের দরবার আমি সিজদা করার মতো, ইবাদত করার মতো সেই মানে কোনো হয়তো কিছু নেই, কোনো কারণে আমি সেটা থেকে পৃথক। আল্লাহ কারিম আমাদেরকে হেফাজত দান করুক, যক শকের সতী শহীদ ইবাদত করার তৌফিক দান করুক। আমাদের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র, আজকের বিষয় আল্লাহ ওয়ালাদের ইবাদতের আগ্রহ। সুবহানাল্লাহ, আল্লাহর বলি আল্লাহ নেক বান্দাদের ইবাদতের আগ্রহ কেমন ছিল। সুবহানাল্লাহ, সিলসিলায় আলিয়া কদরিয়া রাজভিয়ার মহান বুজুর্গ হযরতে সাইয়েদুনা মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নিকট এক ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করল, আমি আজ রাতে একটি আশ্চর্য বিষয় দেখেছি। তিনি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, কী দেখেছ? আরজ করলো, আমার পরিবারের সদস্যদের মাছ খাওয়ার ইচ্ছা পোষণ হলো। আমি বাজারে গেলাম এবং মাছ কিনে একজন কুলি শিশুকে সাথে নিলাম। একটা শিশু ছিল যে কুলি ছিল, মানুষের জিনিসপত্র বহন করত। কুলি শিশুকে সাথে নিলাম যেন সে মাছগুলো উঠিয়ে নেয়, আমার সাথে চলে যায়। সুতরাং সে আমার সাথে যেতে লাগলো। পথে যখন সে জোহরের আজান শুনল, তখন আমাকে বলল, জনাব আপনি কি নামাজ আদায় করবেন না? যেন সে হঠাৎ আমাকে উদাসীনতার ঘুম থেকে জাগ্রত করে দিল। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ কেন নয়, অবশ্যই আদায় করব। সে মাছের পাত্র মসজিদের বাইরে রাখল এবং মসজিদে প্রবেশ করল। আমি মনে মনে বললাম, এই শিশুটি মাছের পাত্র নামাজের জন্য উৎসর্গ করে দিল, তবে কি আমি মাছ উৎসর্গ করতে পারবো না? সে নামাজ পড়তে লাগলো, এমনকি ইকামত হয়ে গেল এবং আমরা জামাত সহকারে নামাজ আদায় করলাম। যখন বাইরে বের হলাম তখন দেখলাম যে পাত্রটি নির্দিষ্ট স্থানে রয়েছে। আমি ঘরে ফিরে এই ঘটনা পরিবারের সদস্যদেরকে বললাম। তারা বলতে লাগলো, ওই শিশুকে আমাদের সাথে মাছ খাওয়ার দাওয়াত দিন। হ্যাঁ, যখন আমি তাকে দাওয়াত দিলাম তখন সে বলল, আমি রোজাদার। আমি তাকে বললাম, তবে তুমি আমাদের এখানে ইফতার করবে। সে বলল, আমি আপনার দাওয়াত কবুল করলাম, আপনি আমাকে মসজিদের পথ দেখিয়ে দিন। আমি তাকে পথ দেখিয়ে দিলাম, তখন সে মসজিদে গিয়ে বসে গেল। যখন আমরা মাগরিবের নামাজ আদায় করে নিলাম, সুবহানাল্লাহ, তখন আমি তাকে বললাম, এবার আমাদের ঘরে চলো। সে উত্তর দিল, ঈশার নামাজ পড়ে যাব। ঈশার নামাজ পড়ার পর তাকে আমার বাড়িতে নিয়ে আসলাম। সেখানে তিনটি কক্ষ ছিল, একটি আমার স্ত্রীর, অপরটি তো আমার 20 বছরের পঙ্গু মেয়ে, এবং চতুর্থটি তৃতীয়টিতে আমাদের মেহমান ছিল। রাতের শেষ প্রহরে হঠাৎ কেউ দরজার মধ্যে আঘাত করল। ওই ব্যক্তি বলেন, সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, কে? বলল যে আমি আপনার অমুক কন্যা, তখন তিনি বললেন, আমার কন্যা তো 20 বছর যাবৎ পঙ্গু এবং একটা মাংস পিণ্ডের ন্যায় শরীরে এক কক্ষে পড়ে রয়েছে, সে কীভাবে হাঁটাচলা করতে পারে, সে কীভাবে আমার দরজায় আসতে পারে? সুবহানাল্লাহ। একথা শুনে ওই মেয়েটি বলতে লাগলো, আমি আপনার সেই কন্যাই যে পঙ্গু ছিল, 20 বছর ধরে মাংস পিণ্ডের ন্যায় এক কোনায় ছিল। ওই ব্যক্তি অবাক হয়ে গেল। মেয়েটি বলল, আমি আপনার সেই কন্যাই। সুবহানাল্লাহ, আপনি দরজা তো খুলুন। যখন ওই ব্যক্তি দরজা খুলল, তখন তিনি বলেন যে আমি খুলে দেখলাম সে তো একবারে সুস্থ অবস্থায় আরোগ্য দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমাকে বলো যে তুমি কীভাবে আরোগ্য লাভ করলে, তুমি কীভাবে সুস্থ হলে? তখন সে বলল যে আমি যখন আপনাকে এই মেহমানের অর্থাৎ ওই শিশুর উত্তম আলোচনা শুনলাম, তখন মনে হলো আল্লাহ তাআলার নিকট তার ওসিলা দেই, আমি দোয়া করি তিনি যেন আমার উপর দয়া করে আর আমার কষ্টকে দূর করে দেন। সুতরাং আমি আরজ করলাম, হে আল্লাহ, তোমার দরবারে আমাদের এই মেহমানের মহত্বের সৎকা, তার সম্মানের সৎকা আমার কষ্টকে দূর করে দাও, আমাকে নিরাপত্তা দান করো। এই দোয়া করতেই আমি সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। যেমনটি আপনি দেখছেন, আমি আমাদের মেহমানের ঘরের দিকে গেলাম, তবে সে ঘরে ছিল না, দরজায় এসে দেখলাম তাও বন্ধ। এ কথা শোনার পর, এটা পুরো ঘটনা যখন শোনালো ওই ব্যক্তি, হযরত সাইয়েদুনা মারুফ কারগি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ হ্যাঁ আসলেই আউলিয়ে কেরামের মধ্যে ছোট বড় সবাই থাকে। সুবহানাল্লাহ। ওই শিশুটি যদিও ছোট্ট ছিল, দেখে তো ছোট্ট, কিন্তু তার মর্তাবা, তার মর্যাদা অনেক বড় ছিল। এই ঘটনা থেকে দুটি শিক্ষণীয় বিষয়। প্রথমত, আল্লাহওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, সেটার প্রমাণ এই ঘটনা এবং সেটার প্রমাণ কোরআনে পাকে। জি হ্যাঁ, হযরত সাইয়েদুনা মরিয়ম আলাইহিস সালামের মেহরাবের কথা আমরা প্রায় সবাই জানি, যেখানে হযরত সাইয়েদুনা জাকারিয়া আলাইহিস সালাম, যিনি আল্লাহ পাকের নবী ছিলেন, সেই জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবে মরিয়মে গিয়ে দোয়া করার বরকতে আল্লাহ তাআলা ওনাকে একটা সন্তান দিয়েছিলেন, ছেলে সন্তান, যার নাম আল্লাহ তাআলা নিজে রেখেছেন এবং তাকে নবী বানিয়েছেন, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। উনি জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ছিলেন আর উনি দুনিয়াতে তশরিফ এনেছেন ইয়াহইয়া আলাইহিস সালাম হযরতে মরিয়ম আলাইহিস সালামের মেহরাবে গিয়ে দোয়া করার বরকতে। এটাই তো ওসিলা, এবং এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম। তো আমাদেরকে ওসিলা নিয়ে দোয়া করতে হবে। ওসিলা মানে হচ্ছে তার ওসিলা দিয়ে দোয়া করা, আল্লাহ তোমার এই নেক বান্দা যে ইবাদত করছে এটা সত্যি আমাকে মাফ করো, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইতে আমাদের দোয়া কবুল হবে। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু আমাদের অনুষ্ঠান আল্লাহওয়ালাদের আজকের বিষয়, আল্লাহওয়ালাদের চরিত্র অনুষ্ঠানে আমরা আজকে বিষয় নিয়েছি আল্লাহওয়ালাদের ইবাদতের আগ্রহ। দ্বিতীয় বিষয় শিক্ষা হচ্ছে, ওই ছোট্ট শিশুর মধ্যে ইবাদতের আগ্রহ কেমন ছিল। যদিও সে কুলি ছিল, তিনি কুলি ছিলেন, বাজারের মধ্যে মাছের পাত্র রেখে তিনি মসজিদে চলে গিয়েছেন, ইবাদতের আগ্রহ, দিনের রোজা রেখেছেন ইবাদতের আগ্রহ, মাগরিবের সময় যাবেন বলছেন সেটাই ইবাদতের আগ্রহ, মাগরিবের সময় যান নাই এশারে পরে গিয়েছেন মসজিদে কাটিয়েছেন দিন সময় রাতকে সময়টাকে, এটাই হচ্ছে ইবাদতের আগ্রহ। আজকে আমরা চিন্তা করি আমাদের মধ্যে আগ্রহ কেমন, আজকে ব্যবসার কথা বলে, চাকরির কথা বলে, দুনিয়াবি কাজকর্ম দেখি, অনেকে পড়ালেখার কথা বলে, পরীক্ষার কথা বলে, আমরা আজকে ইবাদত থেকে এতটা দূরে সরে গিয়েছি আল্লাহর পানা ইবাদত করতে ভালো লাগে না, ইবাদতে মনই বসে না, ইবাদত আমার থেকে কোনো মানে জোর জবরদস্তি যদি কাউকে মসজিদে নেওয়া যায় সে দুরাকাত পরে দৌড় দিবে, জুনা বিশেষ করে জুমার দিন দেখা যায় এমন মনে হয় তাকে বন্দি করে রাখা হয়েছে আল্লাহর পানা কোথাও, খুতবার সময় যাবে খুতবা কিছুটা শুনবে দুরাকাত নামাজ পড়বে আবার দৌড় দিবে বাড়িতে, আল্লাহর ঘর মসজিদে আসার পর সুকুন নেই শান্তি নেই, এটা কি আগ্রহ ইবাদতের? অথচ ঘন্টার পর ঘন্টা মোবাইল ইউজ করবে, ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালাবে, ঘন্টার পর ঘন্টা দুনিয়ার কাজ করবে, ওটা হচ্ছে আগ্রহ। প্রত্যেকটা আগ্রহর অনুসারে আমি কাজগুলো করতে পারবো, দুনিয়ার কাজ করার ক্ষেত্রে যদি আমার আগ্রহ থাকে, দুনিয়ার ব্যবসা ক্ষেত্রে যদি আমার আগ্রহ থাকে, যদি আমি আগ্রহ করার কারণে দুনিয়ার ব্যবসার মধ্যে উন্নতি করতে পারি, তাহলে ইবাদতের আগ্রহ কেন নেই আমার মধ্যে? সেই ইবাদতের আগ্রহ নিজের মধ্যে না আনার কারণে আমি যে ইবাদত থেকে আল্লাহর দিন থেকে আল্লাহর পথ থেকে দূরে চলে যাচ্ছি, আল্লাহর পানা কবর যে আমার আজাব হবে, আমার কবর যে আমার জন্য ভয়ানক হয়ে যাবে, মৃত্যু যে আমার জন্য কঠোর হয়ে যাবে, সেটাকে আমি চিন্তা করছি না? প্রিয় ইসলাম, হ্যাঁ, চিন্তা করা প্রয়োজন। বুজুগানের দিনদের ইবাদতের আগ্রহ এমন ছিল, আল্লাহু আকবার। তাই আমাদের উচিত হচ্ছে নিজেদের মধ্যে ইবাদতের আগ্রহ সৃষ্টি করা। আল্লাহ করিম আমাদেরকেও ইবাদত করার তৌফিক দান করুক, কিন্তু পাশাপাশি তার মধ্যে আগ্রহ দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে শেষ সময় পর্যন্ত ইবাদত করার আদেশ দিয়েছেন, যেন আমরা শেষ সময় পর্যন্ত আগ্রহ সহকারে ইবাদত করতে পারি। আল্লাহ পাক কোরআনে পাকের সূরা হাজরের 99 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আর মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আপন প্রতিপালকের ইবাদতের মধ্যে থাকো। বর্ণাকিত আয়াতে মুবারাকার আলোকে তাফসিরে সিরাতুল জিনানে বর্ণিত রয়েছে, বান্দা যতই বড় ওলি হয়ে যাক না কেন সে ইবাদতের প্রতি অমুখাপেক্ষী হতে পারবে না। সৈয়দুল মুরসালিন প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ সময় পর্যন্ত ইবাদত করার আদেশ দেওয়া হয়েছে, তবে সেখানে আমরা কি? এর থেকে ওই সকল মানুষদের উপদেশ গ্রহণ করা উচিত যারা নিজেকে অনেক উচ্চ মর্যাদায় সমাসীন মনে করে, ইবাদতের ব্যাপারে অলসতা করে থাকে, তাদের ভাবা উচিত তা হচ্ছে শয়তানের গোপর ও ভয়ঙ্কর ফাঁদ। কেননা শয়তান এরূপ ফাঁদ পেতে বড় বড় মাশায়েখদেরকে পথভ্রষ্ট করেছে এবং এই ফাঁদের মাধ্যমে ওলিদের বেলায়েতকে নষ্ট করে দিয়েছে। ইসলাম ভাইরা, এখানে একটা বিষয় যে আল্লাহ পাক মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করার জন্য আদেশ করেছেন, আগ্রহ সহকারে যেন আমরা ইবাদত করি, আমরা যেন আল্লাহর দিনের পথে থাকি, ইবাদত করতে পারি, সেটা আদেশ দিয়েছেন। আল্লাহর পানা কেউ যদি এটা মনে করে আমি আল্লাহর ওলি হয়ে গিয়েছি, আল্লাহর নেক বান্দা হয়ে গিয়েছি, দাড়ি রেখে ফেলেছি, আমি ইবাদত থেকে এখন গাফিল হয়ে যাবো, এমনটা হবে না। যত বড় আল্লাহর ওলি হোক না কেন তার জন্য ইবাদত ক্ষমাই নেই। স্বয়ং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আদেশ দিয়েছেন, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ইবাদত এমন রিয়াজত করেছেন, আল্লাহু আকবার। সিরাতে মুস্তাফা আমরা পড়ি, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়ি, আম্বিয়ে কেরামের সিরাত পড়ি, দিনের পর দিন রাতের পর রাত ইবাদত করেছে। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইবাদত করতে করতে নামাজ করতে করতে রসুলে পাকের কদমান শরীফ ফুলে যেত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর ইবাদত করতেন রাতের পর রাত। শিক্ষা উম্মতের জন্য, আদেশ আল্লাহ পাকের। তো আমাদেরকে সেই রকম ইবাদত করতে হবে, এই আগ্রহ সৃষ্টি করতে হবে। মনে রাখবেন, শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমি তখনই ইবাদত করতে পারবো যখন আগ্রহ থাকবে, যখন আমার মধ্যে চেষ্টা থাকবে, নাহলে কখনো সম্ভব না। কাউকে আপনি আমি আপনি জোর করে কাউকে মসজিদে নিয়ে গেলাম, এক ওয়াক্ত নামাজ পড়ালাম, তার মধ্যে আগ্রহ নেই, আমার মধ্যে আগ্রহ নেই, সে ফজর পড়বে না। কষ্ট করে আমি তাকে ঈশার নামাজ পড়ে বাড়িতে পাঠিয়েছি, ফজর নামাজ ঘুমে চলে গেছে, জোর চলে যাবে, আসর চলে যাবে, আবার মাগরিবে আমার সাথে দেখাবে, সে আবার মাগরিবে যাবে। চেষ্টা করে জোর করে কাউকে মানে একদম প্রহার করে মেরে ধরে এক ওয়াক্ত পড়ানো যাবে, দুই ওয়াক্ত পড়ানো যাবে, সারা জিন্দগিতে পড়ানো যাবে না। এটার জন্য আমাকে চেষ্টা করতে হবে, এটার জন্য আমার মধ্যে আগ্রহ আনতে হবে। আর আমি যতই নিজেকে নেককার মনে না কেন মনে করি না কেন, আমি যতই ইবাদত করি না কেন, মনে রাখতে হবে আমার ইবাদতে কখনো অলসতা করা যাবে না, উদাসীন হওয়া যাবে না, ইবাদত একদম মৃত্যুর আগ পর্যন্ত করতে হবে। আল্লাহ করিম আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, শুনছিলাম আল্লাহওয়ালাদের ইবাদতের আগ্রহ। সুবহানাল্লাহ, হযরতে সাইয়্যিদুনা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রিয়াজতের প্রাথমিক পর্যায়ে আমার ঘুম আসত, তখন চোখের মধ্যে লবণ মিশ্রিত শলাকা আমি লাগাতাম। যখন খুব বেশি ঘুম বিরক্ত করত, আয় হায়, তখন আমি গরম শলাকা চোখের মধ্যে বুলিয়ে নিতাম। হযরতে ইব্রাহিম বিন হাকিম রাহমাতুল্লাহ বলেন যে আমার পিতা মহোদয়ের ঘুম আসত, তখন তিনি নদীতে নেমে যেতেন, আয় হায়, এবং আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকতেন, আর তার তাসবিহগুলো শোনার জন্য মাছেরা জড়ো হয়ে যেত। সাইয়েদুনা ওয়াহাব বিন মুনাব্বি রাহমাতুল্লাহ বলেন যে তার সম্পর্কে বর্ণিত রয়েছে, তিনি রাহমাতুল্লাহ নিজের নিদ্রা দূর করার জন্য দোয়া করেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, অতঃপর তার 40 বছর পর্যন্ত ঘুমে আসে নাই। এটা হচ্ছে আগ্রহ, ঘুম দূর করার অনন্য পদ্ধতি তারা বাছাই করে নিয়েছেন। অনেকে পাইচারি করতেন, রাবেয়া বুসরা রাহমাতুল্লাহ ঘটনা আমরা সবাই জানি, প্রায় মাদানী চ্যানেলে এটা প্রায় বর্ণনা হয়, প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে এটা প্রায় বর্ণনা হয়, রাবেয়া বুসরির সেই আল্লাহ একবার, সেই 50 বছর সেই ইবাদত, কঠোর ইবাদত, দিনের পর দিন, রাতের পর রাত না ঘুমিয়ে ঘুমিয়ে পাইচারি করতেন, ঘুম আসলে দাঁড়িয়ে যেতেন, নিজেকে নিজে বলতেন হে রাবেয়া ঘুমাইও না, ইবাদত করো। তো এগুলো হচ্ছে আগ্রহ। আজকে আমাদের হয় কি, ঘুম একটু বাড়ানোর ওষুধ মানুষ খায়, অনেকে মেডিসিন খায় ঘুমানোর জন্য। আরে আল্লাহর বান্দা, অনেক মানুষ পাওয়া যায় যারা ডাক্তারের কাছে যায়, আমার ঘুমই আসে না, রাত 11টা থেকে সকাল পর্যন্ত ঘুমাইছে, আবার ফজরের পর ঘুমাইছে, তারপরে বান্দার নাকি ঘুমে পুরায় না, 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমানোর পরও অনেকে মানে নিজের মধ্যে মানে সেই শরীরের শক্তি নাকি পায় না। আরে সুস্থ সবল মানুষের জন্য 6 থেকে 8 ঘন্টা ঘুম যথেষ্ট, 6 থেকে 8 ঘন্টা ঘুম যথেষ্ট। এখন আমরা 6 থেকে 8 ঘন্টা 10 থেকে 12 ঘন্টা ঘুমানোর পর আবার ঘুমের ওষুধ খায় যেন ঘুম আসে, বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে ঘুমায় বান্দা। আরে ভাই, যে সময়টা আমি না ঘুমাচ্ছি সে সময়টা আমি না ঘুমে যদি ইবাদত করি সেটা আমার কাজে আসবে? এ ঘুম কিছুই না, কবর তো অনন্তকাল ব্যাপীর জন্য যেতে হবে, এই দুনিয়া কিছুই না। আগ্রহ সৃষ্টি করি আমরা ইবাদতের, নেকি করার পন্থা আমরা অবলম্বন করি। আজকে আমির আল্লাহ সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলাইকে আমরা দেখি আল্লাহওয়ালাদের আমরা জীবনে শুনেছি, যেমন আজকেও শুনেছি আমরা বিভিন্ন আল্লাহ জুনায়দ বাগদাদি, হুজুর গোসে পাক, খাজা গরিমে নামাজ, আলা হজরত শাহজাহ আলী ইয়ামানি আমরা জীবনে পড়েছি, বর্তমান জমানায় জীবন্ত প্রমাণ, বাস্তব প্রমাণ আমির আল্লাহ সুন্নাহ। সুবহানাল্লাহ, প্রত্যেকটা মুহূর্ত দেখেন আমির আল্লাহ সুন্নাহ নেকির মধ্যে, ওনার মধ্যে এত ইবাদতের আগ্রহ, আল্লাহ আকবার। আল্লাহ তালা আমির আল্লাহ সুন্নাহকে সালামত রাখুক আর তার সাদকা আমাদেরকে নসিব করুক। আমির আল্লাহ সুন্নাহ মাদানী মুজাকারা করেন না হুজরা শরীফ থেকে, তো হুজরা শরীফ থেকে উনি মানে মাদানী মুজাকারা আসার আগ পর্যন্ত তো উনি এখানে এই চলার মধ্যে ওনার মুখ নড়ে, ঠোঁট নড়তে থাকে। প্রশ্ন করার পর আমির আল্লাহ সুন্নাহ বললেন যে আমি এই সময়টা দেখেন আমির আল্লাহ সুন্নাহর ইবাদতের আগ্রহ কেমন, হুজরা থেকে মানে ইয়েতে আসবে, রোম থেকে উনি মাদানী মুজাকারা জায়গায় আসবে, অল্প কিছু জায়গা, তিনি সেখান থেকেও সেই সময়টা যেন লস না হয়, তিনি সেই জন্য সেখানে ইবাদত করেন, যাকে সামনে পান তার জন্য দোয়া করেন। হ্যাঁ, এটা আমির আল্লাহ সুন্নাহর অভ্যাস। আমির আল্লাহ সুন্নাহকে যখন মাদানী মুজাকারা যখন প্রশ্ন চলে, আমরা অনেকেই দেখছি মাদানী মুজাকারা প্রত্যেক সপ্তাহ শনিবারে হয়, মাদানী মুজাকারা যখন প্রশ্ন চলে বা মুফতি সাহেব কোনো প্রশ্নের উত্তর দেয় বা কোনো একটা অডিও রেকর্ড চলে, যখন আমির আল্লাহ সুন্নাহ কথা বলেন না, আমির আল্লাহ সুন্নাহ কলম নিয়ে প্যাডের মধ্যে এখন লেখেন আল্লাহ পাকের নাম, অনেক ওয়াজিফা লেখেন আমির আল্লাহ সুন্নাহ। এটা হচ্ছে ইবাদতের আগ্রহ, যে প্রত্যেকটা সময় আমি ইবাদত করব, কোনো সময় যেন আমার ইবাদত থেকে আমি উদাসীন না হই। আমির আল্লাহ সুন্নাহ এত বয়স, তারপর রাতের পর রাত মাদানী মুজাকারা যিনি বসে থাকেন, আমির আল্লাহ সুন্নাহ বিভিন্ন দেশের মধ্যে সফর করে থাকেন কিতাব লেখার জন্য, সেখানে যাওয়ার পর আমির আল্লাহ মাদানী মুজাকারা মিস দেন না। এটা হচ্ছে আগ্রহ, যে কোনো না কোনোভাবে আমাকে নেকি করতেই হবে। তো আমাদের সামনে বাস্তব প্রমাণ রয়েছে ইবাদত আল্লাহ ওয়ালাদা আমির আল্লাহ সুন্নাহ, ইবাদতের আগ্রহ কেমন। আমরা চিন্তা করি আমরা সময় পেলে মোবাইল নিয়ে নেব, আমরা সময় পেলে কম্পিউটার বসে যাব, আমরা সময় পেলে ল্যাপটপ নিয়ে নেব, আমরা সময় পেলে বন্ধুদের আড্ডায় চলে যাব, আমাদের সময় চলে যাবে ঘুমে চলে যাবে, আমাদের সময় পেলে ফেসবুকে চলে যাবে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, একদম মানে আমরা জানি আমাদের হালত কেমন অবস্থা, আমাদের অবস্থা আমরা ভালোই জানি, প্লিজ নাই ভেড়া, এরকম করলে হয়তো আমার কবর অন্ধকার হয়ে যাবে। ইবাদতের আগ্রহ আনতে হবে, আল্লাহওয়ালাদের জীবনী থেকে শিক্ষা নিয়ে নিজের মধ্যে ইবাদতের আগ্রহ পয়দা করতে হবে, তাহলে কামিয়াব, তাহলে আমার দুনিয়া সুন্দর হবে, আমার আখেরাত সুন্দর হবে, আখেরাতের মঞ্জুরগুলো আসান হবে। ইবাদতের আগ্রহ সৃষ্টি করার অনেকগুলো পন্থা রয়েছে, মনে রাখবেন ইবাদতের আগ্রহ এমনি সৃষ্টি হবে না, প্রথমত দোয়া করতে হবে। হ্যাঁ, দোয়া, আল্লাহ আমার মধ্যে ইবাদতের আগ্রহ দাও, ইবাদতের স্বাদ দাও, অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা দূর করো। ইবাদতের আগ্রহ না আসার আরেকটা কারণ হচ্ছে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা যতক্ষণ আমি দূর করতে পারবো না ইবাদতের মজাই পাবো না, ইবাদতের স্বাদই পাবো না, ইবাদত আমার থেকে ভালোই লাগবে না, কারণ দুনিয়ার ভালোবাসাটা আমার। এখন দেখি অন্তরে ডানে বামে উপরে নিচে সব জায়গায় দুনিয়ার ভালোবাসা, নামাজে বান্দা দাঁড়ায় তখনই দুনিয়ার কথাই চিন্তা আসে, তিলাওয়াত করতেছে এখন দুনিয়ার চিন্তাই আসে, মাদানী চ্যানেল অনেকে দেখে মোবাইলটি মানে মোবাইল ফোন ইউজ করে করে ওই দুনিয়ার চিন্তা, দুনিয়ার ভালোবাসা, এটা ইবাদতের আগ্রহ না। প্রথমত দোয়া করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে দুনিয়ার ভালোবাসা থেকে বাঁচতে হবে, দোয়া করতে হবে, দুনিয়ার ভালোবাসা থেকে বাঁচতে হবে, নেক বন্ধু সহবত অর্জন করতে হবে, ইলমে দিন অর্জন করতে হবে, দিনের পথে সফর করতে হবে, কিতাব মোতায়েনা করতে হবে, কিতাব পাঠ করতে হবে, আল্লাহর ওলীদের জীবনী পড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা ইবাদতের আগ্রহ সৃষ্টি হবে, আখিরাতের কথা চিন্তা করতে হবে, ইবাদতের আগ্রহ সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বাস প্রত্যেকটা মুহূর্তে আগ্রহ নিয়ে, মহাব্বত নিয়ে ইবাদত করার তৌফিক দান করুক। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।